ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন আধ ঘন্টা, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিক এর কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না, আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ।
দেশে সংবাদ পড়ছি ইজাজ বেন হিউসন। মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি মঙ্গলবার তাদের নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মাইন্ট এবং অন্যান্য নেতাদের মুক্তির দাবি জানিয়েছে। সামরিক বাহিনী ক্ষমতা দখলের একদিন পর ফেসবুক বিবৃতিতে এই আবেদন জানানো হয়। মঙ্গলবার পথঘাট ছিল নীরব, ফোন ও ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করা হয় এবং ব্যাংকগুলিও খোলা ছিল। সামরিক ক্ষমতা দখলের ব্যাপারে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। বহু সরকার সামরিক বাহিনীর প্রতি গণতান্ত্রিক ধারাকে শ্রদ্ধা জানাতে এবং আটককৃতদের মুক্তির আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, গণতন্ত্র যেখানে হামলার মুখে থাকবে, যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, বার্মায় সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র দেশটির উপর নিষেধাজ্ঞার পর্যালোচনা এবং সঠিক পদক্ষেপ নেবে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, এক দশক ধরে দেশটি নির্বাচন, বেসামরিক শাসন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণের পথে এগিয়ে যায় এবং গণতন্ত্রের পথে হস্তান্তরণের সময় যুক্তরাষ্ট্র মিয়ানমার বা বার্মার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। হস্তান্তরণের সেই প্রক্রিয়া বদলের কারণে যুক্তরাষ্ট্রকে সেই নিষেধাজ্ঞা নীতি পুনর্বিবেচনা এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও সিঙ্গাপুর সহ জাতিসংঘ থেকে সামরিক ক্ষমতা গ্রহণে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার চীন জানিয়েছে তারা সাম্প্রতিক ঘটনাগুলির উপর নজর রাখছে। চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, আমরা আশা করব সংবিধান এবং আইনি ব্যবস্থার মাধ্যমে মিয়ানমারের বিভিন্ন দলগুলি তাদের ভেদাভেদে মেটাতে সক্ষম হবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে। মিয়ানমার পরিস্থিতি নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক বিশেষ অধিবেশন বসবে। 2015 সালে ইরান পরমাণু চুক্তি স্বাক্ষরিত হলে চুক্তি সম্পাদনকারীরা তাকে বিশ্ব কূটনীতিতে এক বিজয় বলে প্রশংসা করেছিলেন, তবে সেই উল্লাস ছিল সংক্ষিপ্ত। 3 বছর পরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি ইরানের স্বার্থ বেশি রক্ষা করে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং ইরানের বিরুদ্ধে কঠোরতর নিষেধাজ্ঞা আরোপ করেন। ইরান তার জবাব দেয় পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া শুরু করে, যে প্রক্রিয়াকরণ পরমাণু অস্ত্র নির্মাণে সক্ষম। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পর ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা আশা ব্যক্ত করেছেন যে সংকটের সমাধান সম্ভব হতে পারে এবং দুটি পক্ষই আলোচনার টেবিলেও ফিরে আসতে পারে। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী প্রচারণার সময় এবং পরে দায়িত্ব গ্রহণের পর ইঙ্গিত দিয়েছেন যে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে পুনরায় যোগ দিতে পারে, তবে তার আগে ইরানকে সমৃদ্ধকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং চুক্তির শর্তাবলী মানতে হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে গত 24 ঘন্টায় ভাইরাসে 525 জন সংক্রমিত হয়েছেন এবং 12 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রী এবং সচিবদের টিকা নেবার পরামর্শ দিয়েছেন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
দেশব্যাপী গণ টিকাদানের প্রস্তুতি সম্পন্ন হলেও গুগলের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়ায় নিবন্ধন কার্যক্রমে অ্যাপ কোনো ভূমিকাই পালন করতে পারছে না। অথচ গত 27 জানুয়ারি ঘটা করে অ্যাপ চালু হয়ে গেছে বলে প্রচার করা হয়েছিল। কার ভুলে এমনটা হয়েছে তা কোনো তরফ থেকেই বলা হচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তারা আগামী 4 ফেব্রুয়ারি গুগলের অনুমোদন মিলবে এমনটাই আশা করছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক মঙ্গলবার জানিয়েছেন, সব জেলায় করোনার টিকা পৌঁছে গেছে। আগামী 7 ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হবে। টিকাদান কর্মসূচিতে জনগণ যাতে উৎসাহিত হয় সেই জন্য জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। মন্ত্রী, এমপি ও সচিবদের টিকা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যারা প্রাথমিক পর্যায়ে টিকা নিয়েছিলেন তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন শনাক্তের হার 3% ঘরে রয়েছে।
আমরা বলতে চাই যে এটা সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে, এবং ভ্যাকসিন ছাড়া এই রোগ নির্মূল করা দুরূহ বিষয়। এই পৃথিবীতে যত এই নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ যেগুলো আছে বা আরও যে 20টি ডিজিজ যেগুলো টোটাল আছে, বেশিরভাগই কিন্তু ভ্যাকসিনেটের মাধ্যমেই, ভ্যাকসিনের মাধ্যমে আমরা নির্মূল করতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে টিকার সমালোচনাকারীদের সম্পর্কে বলেছেন, আমাদের কিছু বলতে হয়নি, টিকা আসার পর টিকা নিজেই জবাব দিয়েছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি আর একটু নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। গত 24 ঘন্টায় করোনায় শনাক্ত মৃত্যু বেড়েছে, এ সময় শনাক্ত হয়েছেন 525 জন, সোমবার শনাক্ত হয়েছিলেন 443 জন, 24 ঘন্টায় মারা গেছেন 12 জন, আগের দিন মারা যান 10 জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শিবসেনা দল আসন্ন সংসদের নির্বাচনে প্রার্থী দাঁড় করাবে, কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের একটি প্রতিবেদন।
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের জঙ্গলমহল এলাকায় এবারে প্রার্থী দিতে চলেছে শিবসেনা। অতি সম্প্রতি মেদিনীপুরে সাংবাদিক বৈঠক করে জঙ্গলমহল এলাকায় নির্বাচনে নামার হুঁশিয়ারি দিয়েছিল কুর্মী সমন্বয় মঞ্চ। গত সপ্তাহে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঝাড়গ্রামে সভা করতে এসে জঙ্গলমহল এলাকায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়ে গিয়েছেন। এরই মধ্যে সোমবারই প্রার্থী দেওয়ার বিষয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে ফেলল উদ্ধব ঠাকরের দল শিবসেনা। জঙ্গলমহলে বহুমুখী নির্বাচন যে হতে চলেছে তার ইঙ্গিত দিতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলও। ঝাড়গ্রাম শহরের 12 নম্বর ওয়ার্ডের নিপেনপল্লী এলাকায় তৈরি করা হয়েছে শিবসেনার জেলা কার্যালয়। ঝাড়গ্রাম জেলায় শিবসেনার সাংগঠনিক কাজ শুরু হয় সেখান থেকেই। ঝাড়গ্রাম জেলা শিবসেনার সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ঝাড়গ্রামের মধুসূদন সিংহ। ইতিমধ্যেই মধুসূদন সিংহের হাতে দলীয় পতাকা তুলে দেন পশ্চিমবঙ্গ শিবসেনার সাধারণ সম্পাদক অশোক সরকার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঝাড়গ্রামের জেলা শাসকের কাছে আবেদন করেছে শিবসেনা, তাই নির্বাচন প্রক্রিয়ার সমস্ত তথ্য যেন তাদের সময় মতো দেওয়া হয় সে বিষয়ে আবেদন জানানো হয় প্রশাসনের কাছে বলেই খবর।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, চীন উইগুরস শত্রুবাদীদের আত্মীয় স্বজনকে সন্ত্রাসের দায় অভিযুক্ত করে থাকে, এবং তছাড়াও সিনজিয়াং প্রদেশের মুসলমান সংখ্যালঘুদের দুর্দশা যারা জানাচ্ছে তাদের ভয়ভীতি প্রদর্শন করে। সম্প্রতি চীনের কর্মকর্তারা উইগুরস আমেরিকান সক্রিয়বাদী রোশন আব্বাসের বোন গুলশান আব্বাসকে সিনজিয়াং প্রদেশে সন্ত্রাসের অভিযোগ এনে 20 বছরের কারাদণ্ড দিয়েছে। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশনার নুরি টুরকেল বলেন, চীন সরকার প্রায়শই বিদেশে বসবাসরত সক্রিয়বাদীদের স্তব্ধ করে দিতে চীনে তাদের আত্মীয় স্বজনকে ব্যবহার করছে। টুরকেল ভয়েস অব আমেরিকাকে জানান, বিদেশে বসবাসরত উইগুরস জনগোষ্ঠী তাদের নিজস্ব নিরাপত্তা তথা উইগুরস অঞ্চলে তাদের আত্মীয় স্বজনের নিরাপত্তার ব্যাপারে এখন উদ্বিগ্ন রয়েছেন। চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, তাদের ডাডেং দ্বীপের কাছে তারা নতুন একটি অসামরিক বিমানবন্দর নির্মাণ করছে, যা তাইওয়ান দখলিত খিনমেন দ্বীপের 10 কিলোমিটারের মাঝামাঝি। বেশ অস্বস্তির কারণ ঘটিয়ে চীনের পাথর ও নুড়ি বহনকারী জাহাজের আনাগোনা শুরু হয়েছে এই অঞ্চলে। তাইওয়ান সরকার জানায়, চীনের জাহাজগুলি প্রায়শই তাইওয়ানের দ্বীপের আশেপাশে পাথর আহরণ করে, যা তাদের সামুদ্রিক পানি সম্পদের প্রতি এখন হুমকি স্বরূপ। চীন এখনও তাইওয়ানকে নিজের এলাকা বলে ভেবে থাকে। তাইওয়ান সেই ধারণাকে সবসময় অস্বীকার করে আসছে, কারণ 1940 সালের পর তাইওয়ান স্বশাসিত দেশ হিসেবে পরিচালিত হয়েছে। হংকং কুক্ষিগত করার পর চীনের কমিউনিস্ট পার্টি তাইওয়ানের উপর দৃষ্টি নিবদ্ধ করে, এবং প্রতিদিনই চীনের জঙ্গি বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে চলেছে। এবং উগান্ডার বিরোধী নেতা রবার্ট কাগুলানি, যিনি ববি ওয়াইন নামে বেশি পরিচিত, পুনর্নির্বাচনের বিরোধিতা করে আদালতে মামলা করেছেন। সেই সঙ্গে তার আইনজীবীরা জানান, এই নির্বাচনের ফলাফলকে শুধু প্রত্যাখ্যান করা নয়, আদালতকে নিশ্চিত করতে হবে যে ছবার ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনি যেন আর নির্বাচনে দাঁড়াতে না পারেন। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
বিশ্ব সংবাদ শুনলেন Voice of America, Washington থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহরুল আলম।
কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন চ্যানেল প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন কে মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিবেদনটি সম্পর্কে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, চরমপন্থী গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কুখ্যাত কিছু ব্যক্তির দ্বারা পরিচালিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অপপ্রচারকে বাংলাদেশ সরকার সরাসরি প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবেদনের ঐতিহাসিক বিবরণে 1971 সালে জামায়াতের সহযোগিতায় হওয়া ভয়াবহ গণহত্যা ও নারী ধর্ষণের কথাও উল্লেখ করা হয় নাই। প্রতিবেদনটিকে রাজনৈতিক পক্ষপাতিত্বের একটি প্রতিচ্ছবি বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ওই রিপোর্টটির প্রধান ভাষ্যকার ডেভিড বার্মেলকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছিল 71-এর মুক্তিযুদ্ধে সরকার ঘোষিত মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জ করার কারণে। এতে বলা হয়, আল জাজিরার করা প্রতিবেদনের মূল তথ্যদাতা একজন আন্তর্জাতিক অপরাধী যাকে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকেই মানসিক রোগী বলে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে এই নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কের কোনো প্রমাণ নাই বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল হয়েও মানসিকভাবে অপ্রকৃতস্থ ব্যক্তির কথার ভিত্তিতে এমন একটি রিপোর্ট প্রচার করা দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচায়ক। আল জাজিরা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিজেকে হিংসাত্মক রাজনৈতিক নকশার হাতিয়ার হওয়ার সুযোগ করে দেয়ায় বাংলাদেশকে দুঃখিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদের 2021 সালের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, তার সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে নানা অপপ্রচার চলছে।
দেশে বিদেশে নানা ভাবে নানা অপপ্রচার চালানোর প্রচেষ্টা, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে সততা নিয়ে কাজ করলে পরে আর সেই কাজের সুফলটা যখন জনগণ পায় তো সেখানেই হচ্ছে তৃপ্তি, যে যা জনগণের জন্য কিছু করতে পারলাম।
তিনি বলেন, এ সকল অপপ্রচার বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন।
ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এখন থেকে বাছাই না করে দলে নতুন সদস্য না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গে মূলত তৃণমূল কংগ্রেস থেকে সবচেয়ে বেশি সংখ্যক নেতা, বিধায়ক ও মন্ত্রীরা কোনোভাবে অসন্তুষ্ট হলেই বিজেপিতে গিয়ে যোগ দিচ্ছেন। তার ফলে বিজেপির পুরনো কর্মী ও নেতারা ক্রমেই দলে নিজেদের গুরুত্ব কমে যাচ্ছে বলে মনে করছেন। তাদের অসন্তোষের জেরেই এই সিদ্ধান্ত কিনা বিজেপি নেতৃত্ব তা খোলাখুলি স্বীকার করেনি, কিন্তু নবাগতদের চাপে পুরনোরা যে ক্রমশ কোণঠাসা হয়ে যাচ্ছেন সেটা বুঝতে কারো বাকি নেই। এর ফলে নানা জায়গায় বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কত বছর দুয়েকের মধ্যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, অন্য দল থেকে আমাদের দলে বেনজলের মতন লোক ঢোকা বন্ধ করতে হবে, এখন থেকে আমরা ঠিক করেছি বাছাই করে সদস্য পদ দেব। একই কথা বলেছেন বিজেপি সাধারণ সম্পাদক ও পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তার বক্তব্য, এই মুহূর্তে আরও অন্তত 40 জন তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগদানের জন্য মুখিয়ে রয়েছেন, তবে আমরা এখন থেকে খুব বেছে বেছে দলে অন্তর্ভুক্ত করব ঠিক করেছি। যারা আমাদের দলে আসতে চান তাদের নামে তোলাবাজি অথবা গরু পাচার চক্র, বালি মাফিয়া চক্র, কয়লা খনি চক্র ইত্যাদির সঙ্গে যোগাযোগ রয়েছে কিনা খোঁজ নিয়ে দেখা হবে। যাদের নামে অভিযোগ রয়েছে তাদের আমরা কোনো মতেই বিজেপিতে নেব না। আমরা তৃণমূলের মতো তোলাবাজ দুর্নীতিগ্রস্তদের দলে পরিণত হতে চাই না। বিজেপির এই সিদ্ধান্তের ফলে আসন্ন রাজ্য বিধানসভা ভোটের আগে নতুন করে বিজেপিতে যোগদানের হিড়িক কমবে বলেই মনে হয়। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
রিপোর্টটি এখন আমরা শুনব আমাদের সহকর্মী তাওহিদুল ইসলামের কাছে।
মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে কে জয়লাভ করেছে তা নিয়ে দেশটির সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা এনএলডির মধ্যে টানাপোড়েনের কয়েকদিন পর মিয়ানমারের সামরিক বাহিনী গত সোমবার ক্ষমতা দখল করে নেয়। মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে এবং এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে। তারা দেশটির নেত্রী অং সান সু চি সহ অনেক শীর্ষস্থানীয় নেতাদের আটক করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়ে পর্যালোচনা করা প্রয়োজন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলছিলেন,
The United States, I should say, removed sanctions on Burma over the past decade based on progress toward democracy. The reversal of that progress will necessitate an immediate review of our sanctions laws and authorities, followed by appropriate action.
চীন মিয়ানমারে প্রচুর পরিমাণে বিনিয়োগ করেছে এবং দেশটি মিয়ানমার সামরিক বাহিনীর বেশ ঘনিষ্ঠ। চীন মিয়ানমারের দলগুলোকে তাদের মধ্যে থাকা মতপার্থক্য যথাযথভাবে সমাধান করার জন্য অনুরোধ করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন আসিয়ান মিয়ানমারের দলগুলোকে সংলাপ এবং পুনর্মিলনের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আহ্বান জানিয়েছে। এশিয়া বিষয়ে কোনো পর্যবেক্ষক বলছেন, মিয়ানমারের সামরিক বাহিনীর ক্ষমতা দখল বাইডেন প্রশাসনের জন্য একটি প্রাথমিক পরীক্ষা হবে।
The Biden team is going to have to figure out how to calibrate its engagement with Asia with its preference for democracy and the need to put values and democracy back at the center of foreign policy. But the Biden team is also going to have to come to grips with the fact that it has very little leverage in Myanmar.
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস বলেছেন, মিয়ানমারের রাজনৈতিক নেতাদের আটক রাখা গণতান্ত্রিক সংস্কারের জন্য মারাত্মক আঘাত এবং তিনি সেনাবাহিনীকে নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র বলছিলেন,
The Secretary General stresses that the November 8th general election provide a strong mandate for the National League for Democracy, reflecting the clear will of the people of Myanmar to continue on their hard-won path to democratic reform.
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ের প্রধান জোসেফ বোরাল সামরিক হস্তক্ষেপের তীব্র নিন্দা করেছেন। তিনি আটককৃতদের অবিলম্বে মুক্তি এবং নির্বাচনের ফলাফলের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। প্রায় একই ধরনের কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে আজ মঙ্গলবার বৈঠকে বসবে।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আজকে আমাদের বিশেষ অতিথি এই অনুষ্ঠানের আলোচনার জন্য জিয়াউদ্দিন চৌধুরী, বাংলাদেশের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রধান ছিলেন, পরবর্তীকালে বিশ্ব ব্যাংকে কাজ করেছেন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে। আমরা তার সঙ্গে কথা বলবো মূলত রোহিঙ্গা অভিবাসীদের নিয়ে, সর্বশেষ যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সামরিক অভ্যুত্থানের পর এবং অং সান সু চি যে অবস্থায় নীত হয়েছেন এই পরিস্থিতিতে, যেটার জন্যে বিশ্লেষকেরা বলছেন যে উনি নিজেই দায়ী। জিয়াউদ্দিন চৌধুরী, আপনি 1978 সালে চিটাগাংয়ে ছিলেন, চট্টগ্রামে ছিলেন বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা, সেই সময় প্রথম বাংলাদেশে 200,000 মতন রোহিঙ্গা গিয়েছিলেন, তো সেই সময়কার কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন।
ধন্যবাদ সরকার কবির আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আমি আপনার পটভূমির কথা বলছিলাম যে পটভূমি দরকার, কারণ পটভূমি হলে পরে আমার কথা বলতে সুবিধা হয়। আমি 1978 সনের মার্চ মাসে চট্টগ্রামে যাই। আমি তখনকার একটি আমি অবিভক্ত চট্টগ্রামের জেলা প্রধান ছিলাম, তো সেখানে যাওয়ার পরেই প্রথম আমার এক মাসের মধ্যে, আমি মার্চ মাসে যাই আর এপ্রিল মাসে এই রোহিঙ্গাদের প্রথম অনুপ্রবেশ বা যারা শরণার্থী হিসেবে আসে, এ তিল তিল করে তারা প্রথমে তারা ঢুকতে থাকে সেই কক্সবাজারের সঙ্গে যে সীমান্ত, আমাদের সঙ্গে কক্সবাজারের সীমান্ত কিন্তু ঠিক ল্যান্ড বর্ডার নয়, মাঝখানে একটা নদী আছে ছোট, যদিও সেখানে নাফ নদী, সেই নাফ নদী পেরিয়ে তারা রামুতে, রামু উখিয়া অঞ্চলে তারা ঢোকে। এবং সেটা প্রথমে আমাদের কাছে মনে হয়েছিল যে তারা কিছু হয়তো কোথাকে তাড়িত হয়ে এখানে আসছে, তো প্রথমে তাদেরকে বর্ডারে আমরা তাদেরকে আমি যখন খবর পাই আমার মহকুমা প্রশাসক যখন বলেন যে এখানে এইভাবে লোক আসতে শুরু করছে, আমরা জানি না কেন আসছে, তবে তাদেরকে বলছে তাদের নাকি বলে আর্মি বিতাড়িত করে দিচ্ছে। তো আমি তার কয়েকদিন পরে সেখানে যখন পৌঁছাই তখন তারা হল ততক্ষণে নাফ নদী পের হয়ে ভেঙে চলে এসেছে। তারা এক কাপড়ে চলে এসেছিল, কাঁধে কাঁধে কাছে হাতে তাদের বিছানার পুটলি আর মেয়েগুলা। এরপরে যেটা শুনতে পেলাম সেটা আরো হৃদয় বিদারক, বলছিল মেয়েদের উপর অত্যাচার হয়েছে। তো আমরা তাদেরকে তখন জানি না আর কত আসবে, তখন সেখানে স্থানীয়ভাবে আমরা আমাদের জেলার যেগুলো মহকুমায় রিলিফ ছিল সেই দিয়ে করেছিলাম। কিন্তু এক মাসের মধ্যে এত লোক আসা শুরু করলো যে আমাদের দ্বারা আর আমাদের জেলার যে সামর্থ্য ছিল সেটা দিয়ে আমরা করতে পারিনি।
আরাকানে যারা একসময় গিয়েছিলেন তারা হয়তো বাইরে থেকে গিয়েছিলেন, অন্য কোথাও থেকে গিয়েছিলেন, কিন্তু যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম তারা সেখানে ছিলেন এবং আজকে তাদের উপস্থিতি অস্বীকার করা হচ্ছে।
আপনার কথা ঠিক, এই বিশেষ করে সুচির কথা যেটা বলছেন, সুচি যখন তার এত দিনের জীবনের সংগ্রামের করে তিনি আর্মির সঙ্গে লড়াই করে বলতে গেলে তিনি আসলেন,
চলে গেলেন বিলেতে,
হ্যাঁ না, আমরা তিনি আসলেন, তিনি আসলার পরে তিনি বিলেতে গিয়ে আসলেন, তার স্বামী বিলেতে ছিলেন, কিন্তু ফিরে এসে তিনি যে একেবারে একটা বলতে পারলেন যে তিনি তার দুর্বার আন্দোলন চালিয়ে গেছেন এবং বছরের পর বছর তাকে জেলে রেখেছে সেই বার্মিজ আর্মি। তো এখন সেখান থেকে আমরা আশা করেছিলাম যে তিনি একটা মানে শুধু গণতন্ত্রের জন্য নয়, তিনি মানবদের সবার জন্য মানবাধিকার সম্পর্কে এগুলো নিয়ে আরো বেশি সচেতন থাকবেন। কিন্তু দুঃখের বিষয় আমি জানি না আপনি একটা তিনি যখন এই তার সময় এই গণ্ডগোল আবার যখন নতুন করে এটা এটা তাদেরকে ছাড়ানো হলো, বাই দি ওয়ে এই এইবারে সুচির আমলে যত রোহিঙ্গা বাংলাদেশে এসেছে শরণার্থী হয়েছে তা তার আগে ২০ বছরেও এত লোক
আসেনি। আজকের অনুষ্ঠানের সমাপ্তি টানছি। আপনি আমাদের সঙ্গে কথা বললেন জিয়াউদ্দিন চৌধুরী, আমাদের সঙ্গে শেয়ার করলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেলিম হোসেন, আপনি এই অনুষ্ঠান পরিচালনায় আমাকে সাহায্য করলেন, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আপনারা যারা অনুষ্ঠান দেখলেন, যারা শুনলেন, শুনছেন, তাদের সবাইকে তাদের সময়ের জন্য ধন্যবাদ। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন।
আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশিষ্ট বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
সামরিক বাহিনীর তরফ থেকে এটা বারবার বলা হচ্ছে যে নির্বাচনে বড় রকমের কারচুপি হয়েছে এবং তাদের সমর্থিত দল হেরে গেছে কিংবা খুব স্বল্প সংখ্যক আসন পেয়েছে, এটা কতখানি যুক্তিসঙ্গত বলে মনে হয়? অর্থাৎ এই অভ্যুত্থানের পেছনে এটা কতখানি যুক্তি যোগাচ্ছে?
প্রথম যে বিষয়টা খেয়াল রাখা দরকার সেটা হলো যে পুরোপুরি যে সিভিল সরকার ছিল সেটা বলাটা ঠিক হবে না। মিয়ানমার এক ধরনের মিক্স সরকার তৈরি করেছিল এবং এমন একটা সরকার যেখানে পার্লামেন্টারি ওয়ান থার্ড ইনকাম্বেন্ট মিলিটারি অফিসার বসেছিল, সেটাকে আমরা এতদিন কেন গণতন্ত্র বললাম বা বিশেষ করে পশ্চিমা দেশগুলো কেন ওটাকে গণতন্ত্র বললো, এটাও আমার অ্যাটলিস্ট আমি মাঝে মাঝে এটা নিয়ে সমালোচনা করেছি। কারণ অং সান সুচির কাছেও কিন্তু সব ধরনের ক্ষমতা ছিল না, বেশ কয়েকটা বিষয় কিন্তু তার কাছে ক্ষমতা ছিল না। একটা ফাসাদ তৈরি করেছিল, অং সান সুচিকে তার প্রয়োজন ছিল বিশেষ করে বিশ্বায়নের সাথে একটা সম্পর্ক তৈরির ব্যাপারে। যেই স্যাংশন গুলো ছিল সেই স্যাংশন গুলো সব লিফট হয়ে গেছে এবং বিভিন্ন দেশ সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে গেছে, ইনভেস্টমেন্ট শুরু করে গেছে। আমার মনে হয় এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, একসময় মিয়ানমারের যে মিলিটারি তারা যে ক্ষমতাটা যে কোথায় সেটা সে দেখাতে চেষ্টা করবে। কারণ অনেকেরই মনে করছিল যে এবার যেহেতু বেশি ভোটে জয়লাভ করেছে এবং বেশি সিটে জয়লাভ করেছে, এখানে হয়তো অংশঞ্চুচির ক্ষমতা বাড়লো, সেই জায়গাটা স্পষ্ট করে দিল যে না, ক্ষমতাটা কিন্তু আমাদের কাছে আছে। এখন আন্তর্জাতিক মহল কি করবে, তারা জেগে উঠবে কিনা সেটা আমাদের অপেক্ষা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা সিভিলিয়ান থেকে যে একটা মিলিটারি গভর্নমেন্ট হয়েছে তা না, বলা চলে সেমি মিলিটারি থেকে একটা মিলিটারি হয়তো পুরোপুরি হয়ে গেল, অতটুকুই বলা চলে।
জি, আপনি যথার্থই বলেছেন যে সামরিক বাহিনী এর পেছনে থেকেছে এবং এক অংশ তাদের সংসদেও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আং সান সু চি সামরিক বাহিনীকে বরাবর খুব তোয়াজ করেই চলেছিলেন বলা যায়, এমনকি রোহিঙ্গা বিষয়েও। তো এর ফলাফল কি হলো? শেষ পর্যন্ত তো আং সান সু চিকে আবার গৃহবন্দী করা হলো, সেটা কেন? তিনি তো মেনেই চলছিলেন সামরিক বাহিনীর কথাবার্তা।
এটা একটা রহস্য থেকে গেল, কারণ হলো অং সান সু চি কেনই বা প্রথম দিকে রাজি হলো, এটা নিয়ে অনেক কাহিনী আছে, অনেক লেখালেখি আছে, এমনকি বার্মিজ যারা স্কলার তারাও লিখেছেন। অনেকেই মনে করেন যে মিলিটারির কাছে অং সান সু চির পার্সোনাল ফাইল আছে, তাকে বিভিন্নভাবে তারা পথে নিয়ে এসেছে সেই সব কথাবার্তা বলে। এগুলো যেটা বললাম, এই ধরনের অনেক কিছুই লেখালেখি হয়েছে। তো ওখানে একটা রহস্য কিন্তু এখনো রয়ে গেল যে কেন অং সান সু চি প্রথমত রাজি হলো এই ধরনের একটা মিক্স ম্যাচ, একটা গণতন্ত্র যেখানে ওয়ান থার্ড পার্লামেন্টে বসে আছে ইনকাম্বেন্ট মিলিটারি অফিসার, নট ইভেন রিটায়ার্ড মিলিটারি অফিসার, সেটা একটা রহস্য থেকে গেল। এটা হয়তো আরো আমার মনে হয় আলোচনা হবে। এখন যেটা মনে হচ্ছে সেটা হলো যে আপাতত মিয়ানমারের যারা কর্তৃত্ব রাখেন তারা স্পষ্টত বুঝতে পেরেছেন যে আন্তর্জাতিক মহল তাদের ছাড়বে না, কারণ যেই স্বাদটা তারা পেয়েছে বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে, যেই ট্রেডের স্বাদটা পেয়েছে, কারণ তারা দেখেছে যে গত তিন বছরে এমন কোনো কিছু তারা করেনি যেখানে অনেক অ্যালিগেশন এসেছে, এমনকি জেনোসাইডের অ্যালিগেশন এসেছে, তারপরেও কিন্তু কি জাতিসংঘ কি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলে এসেছে না না তাকে সময় দেওয়া হোক, সে গণতন্ত্রকে টিকে রাখতে হবে, অং সান সু চির পক্ষে থাকতে হবে। সেটা আমরা জাপানকেও তাই বলতে দেখেছি, আমরা ভারতকে দেখেছি, একাধিকভাবে ভারতের প্রধানমন্ত্রী গেছেন, ভারতের প্রেসিডেন্ট সফর করেছেন, আমরা বড় আকারে সফর দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক মহলে, তার উপর চীন তো তার সাথে রয়েই গেছে। সব মিলে তারা ইকুয়েশনটা ভালোই বুঝতে পেরেছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি সে আগের ফেজে তারা যাবে না। তো যেটা যদি সেটা বুঝেই থাকে তখন তারা ভাবলো যে আমরা কেন তাহলে অং সান সু চিকে কেন আমরা এইভাবে ক্ষমতায় রাখবো, ক্ষমতা তো আমরাই আসলে, সেইটাই এখন প্রকাশটা আরো স্পষ্টত হলো।
প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases, especially written, for people learning English.
Today on the program, you will hear from Brian Lynn and Anna Mateo. Later, we will present our American history series, The Making of a Nation. But first, scientists have known for decades that the numbers of some shark species are decreasing. But a new study shows just how severely worldwide populations have dropped in the past 50 years. The numbers of oceanic sharks and rays fell more than 70% worldwide between 1970 and 2018. The information comes from a study that appeared recently in the publication Nature. Stuart Sandin is a marine biologist who works at the Scripps Institution of Oceanography. He says that sharks are great hunters, fast swimmers, and have extraordinary senses. Sandin adds that they can identify any changes in the ocean from a great distance, such as smells or tiny changes in water flow. Their ability to quickly sense anything outside the norm in their environment helps them find food in the open ocean. But it also makes them especially at risk in the face of increased international fishing pressure. You drop a fishing line in the open ocean, and often it's sharks that are there first, whether or not they're the primary target, said Sandin. 24 of the 31 species of sharks and rays are threatened with extinction. Three species, oceanic white-tip sharks, scalloped hammerhead sharks, and great hammerhead sharks, are considered critically endangered. Nathan Pecoraro is a biologist at Simon Fraser University in Canada and one of the writers of the study. He said, the last 50 years have been pretty devastating for global shark populations. Sometimes sharks are caught on purpose by fishing boats, but more often they are caught while fishing for other species, such as tuna and swordfish. Sharks and rays are both fish with skeletons made of cartilage, not bone. Unlike most other kinds of fish, they are not able to reproduce for several years and also produce fewer young. Pecoraro said sharks reproduce more like mammals than fish, so their populations cannot replenish as quickly as many other kinds of fish. The number of fishing boats in the open ocean has risen sharply since the 1950s. Climate change and pollution also place shark survival at risk. But increased fishing pressure is the greatest threat for every oceanic shark species. Stuart Pym is an ecologist at Duke University and was not involved in the study. He said the removal of top hunters like sharks from the ocean affects all sea life. Sharks are like the lions, tigers, and bears of the ocean world, and they help keep the rest of the ecosystem in balance, Pym said. Thank you.
the World Health Organization team investigating the origins of the coronavirus pandemic has visited two disease control centers in China. The team visited the Center for Disease Control and Prevention in the central province of Hubei on Monday. The investigators also visited the CDC office in Hubei's capital of Wuhan, where the coronavirus was first identified in late 2019. No details about the visits were released to the media. But WHO team member Peter Daszak told reporters the Hubei CDC visit had been a very good meeting, really important. The WHO experts began their investigative work in China last week. They have also visited a seafood market where early coronavirus cases were found and hospitals where the first patients were treated. The team is hoping its investigation into the origins of the coronavirus will help prevent similar worldwide health crises in the future. The scientists are seeking to find out exactly where the virus started. Genetic sequencing shows that the coronavirus started in bats and likely jumped to another animal before infecting humans. Health experts say the search for answers about the origins is likely to take years. The outbreak in China led to the worldwide coronavirus pandemic. The Johns Hopkins Coronavirus Resource Center reported on Monday there have been more than 103 million infections worldwide. More than 2.2 million people have died, the center said. The U.S. leads the world in the number of coronavirus cases, with more than 26 million. India follows with 10.7 million, while Brazil is third with 9.2 million cases. The U.S. has the highest number of deaths at 441,000. Brazil has reported more than 224,000 deaths, while Mexico has about 158,000 and India 154,000. China has repeatedly blocked independent reports about the spread of the disease at home and published little information on its research into the origins of the virus. China has also suggested that the virus could have started in another country. I'm Brian Lin.
From VOA Learning English, this is the Health and Lifestyle Report. During the COVID-19 pandemic, pets have only become more important. They have added enjoyment and humor to lives lived indoors. And they keep us company. However, as more people are still working from home, because of health restrictions, the animals they keep are introducing new problems too. But first, let's talk about the good side. For many dogs, the quarantine may seem perfect. Their humans are around all the time, or as we say, 24/7. So there might be more time for walks and more treats. Sleeping on the bed at night? Not a problem. Cats, however, are more complex. Many cats are already experts at social distancing and may be hoping for the pandemic to end soon. They may need more me time. Then again, some other cats may have changed during the pandemic. They may want more attention. For example, take Kate Hilt's cat named Potato. Potato loves to interrupt Zoom work calls by jumping on Hilt's lap. Hilt is a technology advisor in the Washington, D.C. area. She told the Associated Press that she has found a way to solve the problem. She puts the cat on her lap before the call. This way, Potato is already asleep during her work call. Dogs, however, are used to having all the attention and may not want to share it with their owner's computer. Olivia Heinerfeld is a student at Georgetown University Law School. Her dog, Lincoln, gets upset about the attention she gives to her video conference calls. To get that attention back, Lincoln drops his dirtiest, smelliest toy ball into her lap during her work calls. Speaking of cats, Learning English writer and English teacher Alice Bryant says her cat is not very affectionate. But having a cat during the pandemic provides her and her boyfriend with humor and entertainment.
We make up funny songs for everything the cat does. For instance, she likes to go in and out of rooms a lot. So my boyfriend made a song about that. When I'm cooking and she's hanging out in the kitchen with me, I sometimes sing cat songs to her.
For dogs and cats, the pandemic has been a chance to teach humans a thing or two about themselves. Candace Crony is a professor of animal behavior at Purdue University in the state of Indiana. She told the Associated Press that during the pandemic, our pets are around us now 24 hours a day, 7 days a week. It's quite a lot. Crony has learned new things from her pets during the pandemic. She said she has learned more about how they interact with each other. Extra time with her dog and cat has also taught her how to better understand them. She adds that she finds this funny. These are the things she tells others to do. It took a pandemic for her to take her own advice. Not all the changes during the pandemic have been good. Some pets may be becoming even more dependent on their owners. Take, for example, Learning English's Ashley Thompson and her dog, Dublin. For those who have seen Let's Learn English, you may remember Dublin. Ashley says that Dublin has changed in one big way during the pandemic.
Dublin no longer knows how to be left alone at home. Thankfully, I don't leave the house much these days except to take him on walks. But if he ever does get left behind, I'm pretty sure he barks nonstop.
Veterinarians and owners report some pets are being given medicine for anxiety. Other pets are being put on diets because of too many treats. Some are not getting enough exercise in parks because their owners are avoiding public places. Kirsten Hedges is an herbalist in Decatur, Georgia. She explores how plants can treat illness. She told the AP that her dog, Bitsy, misses attention from other humans on their walks. She said her dog would get upset because no one would talk to him or pet him. People would stay socially distanced from him. Hedges added that trips to the doctor have been really scary for the rescue dog because of the face masks and lack of touch. However, Hedges and other pet owners say their animals provide emotional support to their humans. As humans begin to return to work and vaccines become available, this year likely will bring a test of those relationships and new behaviors. Crony, the animal behavior expert, said she worries what will happen when she returns to work, and not only for her pets. "I'm starting to worry a little bit for me," she admits. "I'm becoming a little codependent on my animals." And that's the Health and Lifestyle Report. I'm Ana Mateo.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. The 1920s are remembered as a quiet period in American foreign policy. The nation was at peace. Americans elected three Republican presidents in a row: Warren Harding, Calvin Coolidge, and Herbert Hoover. These conservatives in the White House were generally more interested in economic growth at home than in relations with other countries. But the United States had become a world power. It was tied to other countries by trade, politics, and shared interests. And America had gained new economic strength. Bob Doty and Shirley Griffith discuss American foreign policy during the 1920s.
Before World War I, foreigners invested more money in the United States than Americans invested in other countries, about $3 billion more. The war changed this. By 1919, Americans had almost $3 billion more invested in other countries than foreign citizens had invested in the United States. American foreign investments continued to increase greatly during the 1920s. Increased foreign investment was not the only sign of growing American economic power. By the end of World War I, the United States produced more goods and services than any other nation, both in total and per person. Americans had more steel, food, cloth, and coal than even the richest foreign nations. By 1920, the United States' national income was greater than the combined incomes of Britain, France, Germany, Japan, Canada, and 17 smaller countries. Quite simply, the United States had become the world's greatest economic power.
America's economic strength influenced its policies toward Europe during the 1920s. In fact, one of the most important issues of this period was the economic aid the United States had provided European nations during World War I. Americans lent the Allied countries $7 billion during the war. Shortly after the war, they lent another $3 billion. the Allies borrowed most of the money for military equipment and food and other needs of their people. The Allied nations suffered far greater losses of property and population than the United States during the war. And when peace came, they called on the United States to cancel the loans America had made. France, Britain, and the other Allied nations said the United States should not expect them to repay the loans.
The United States refused to cancel the debts. President Coolidge spoke for most Americans when he said simply, they borrowed the money. He believed the European powers should pay back the war loans, even though their economies had suffered terribly during the fighting. However, the European nations had little money to pay their loans. France tried to get the money by demanding payments from Germany for having started the war. When Germany was unable to pay, France and Belgium occupied Germany's Ruhr Valley. As a result, German miners in the area reduced coal production. And France and Germany moved toward an economic crisis and possible new armed conflict.
An international group intervened and negotiated a settlement to the crisis. The group provided a system to save Germany's currency and protect international debts. American bankers agreed to lend money to Germany to pay its war debts to the Allies. And the Allies used the money to pay their debts to the United States.
Some Americans with international interests criticized President Coolidge and other conservative leaders for not reducing or canceling Europe's debts. They said the debts and the new payment plan put foolish pressure on the weak European economies. They said this made the German currency especially weak, and they warned that a weak economy would lead to serious social problems in Germany and other countries. However, most Americans did not understand the serious effect that international economic policies could have on the future of world peace. They believed that it was wrong for the Europeans, or anyone, to borrow money and then refuse to pay it back.
Many Americans of the 1920s also failed to recognize that a strong national military force would become increasingly important in the coming years. President Coolidge requested very limited military spending from the Congress. And many conservative military leaders refused to spend much money on such new kinds of equipment as submarines and airplanes. Some Americans did understand that the United States was now a world power and needed a strong and modern fighting force. One general, Billy Mitchell, publicly criticized the military leadership for not building new weapons. But most Americans were not interested. Many Americans continued to oppose arms spending until the Japanese attack on Pearl Harbor in Hawaii in 1941.
American policy toward the League of Nations did not change much in the 1920s. In 1919, the Senate denied President Wilson's plea for the United States to join the new League of Nations. The United States, however, became involved unofficially in a number of League activities, but it continued to refuse to become a full member. And in 1930, the Senate rejected a proposal for the United States to join the World Court. The United States also continued in the 1920s to refuse to recognize the communist government in Moscow. However, trade between the Soviet Union and the United States increased greatly during this period. And such large American companies as General Electric, DuPont, and RCA provided technical assistance to the new Soviet government.
The Coolidge administration was involved actively in events in Latin America. Secretary of State Charles Evans Hughes helped several Latin American countries to settle border disputes peacefully. In Central America, President Coolidge ordered American Marines into Nicaragua when President Adolfo Diaz faced a revolt from opposition groups. The United States gave its support to more conservative groups in Nicaragua, and it helped arrange a national election in 1928. American troops stayed in Nicaragua until 1933. However, American troops withdrew from the Dominican Republic during this period. And Secretary of State Hughes worked to give new life to the Pan-American Union.
Relations with Mexico became worse during the 1920s. In 1925, Mexican President Plutarco Elias Calles called for laws to give Mexico more control over its minerals and natural wealth. American oil companies resisted the proposed changes. They accused Calles of communism, and some American business and church leaders called for armed American intervention. However, the American Senate voted to try to settle the conflict peacefully. And American diplomat Dwight Morrow helped negotiate a successful new agreement.
These American actions in Nicaragua and Mexico showed that the United States still felt that it had special security interests south of its border. But its peaceful settlement of the Mexican crisis and support of elections in Nicaragua showed that it was willing to deal with disputes peacefully. America's policies in Latin America during the 1920s were in some ways similar to its policies elsewhere. It was a time of change, of movement, from one period to another. Many Americans were hoping to follow the traditional foreign policies of the past. They sought to remain separate from world conflict.
The United States, however, could no longer remain apart from world events. This would become clear in the coming years. Europe would face fascism and war. The Soviet Union would grow more powerful. And Latin America would become more independent. The United States was a world power, but it was still learning in the 1920s about the leadership and responsibility that is part of such power.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.